বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা এবং রমাদান করিম। সরকার কবির উদ্দিন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ও শনিবার, এখানে শনিবার বেলা ১২টা বাংলাদেশে এবং ভারতে শনিবার রাত। আজ অনুষ্ঠানে জহুরুল আলমের রিপোর্ট রয়েছে।
আয়েশা বেগম স্বামীকে নির্দোষ দাবি করে এ ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তি চেয়েছেন।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট আছে কলকাতা থেকে।
বুদ্ধগয়ায় মহাবোধি মন্দিরে বিস্ফোরণের ঘটনায় সমস্ত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আদালত।
রয়েছে পাকিস্তান রাজনীতি সমাচার, সেলিম হোসেনের নেওয়া একটি সাক্ষাৎকার।
এবারের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ফলাফলের কোন একটি দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে সবকিছুর আগে গোড়াতেই যথারীতি রয়েছে বিশ্ব সংবাদ রোজকার মতো।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জে চীনের সামরিকীকরণের তীব্র নিন্দে করে বলেছেন যে সম্প্রতি ওই অঞ্চলে যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার অর্থ বেইজিংয়ের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভয় দেখানো এবং তাদের দমিয়ে রাখা। শাংরিলা ডায়ালগ নামে পরিচিত এশিয়ার প্রতিরক্ষা বিষয়ক বার্ষিক ফোরামে আজ সিঙ্গাপুরে তিনি এই মন্তব্য করেন। তার ভাষণে ম্যাটিস স্বাধীন ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের মোটা দাগের কৌশল তুলে ধরেন। ম্যাটিস বলেন, আমাদের কৌশলে যে উন্মুক্ততা রয়েছে দক্ষিণ চীন সাগরে চীনের নীতি এর সম্পূর্ণ বিপরীত। তাতে চীনের দীর্ঘমেয়াদী কৌশল সম্পর্কে প্রশ্ন উঠতেই পারে। স্পষ্টভাবে প্রতিরক্ষা দপ্তরের প্রধান চীনের জাহাজ বিধ্বংসী এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বৈদ্যুতিক পদ্ধতিতে জ্যাম করার যন্ত্র বসানো এবং ভিয়েতনামের উপকূলের অদূরে একটি বোমারু বিমান অবতরণের কথা উল্লেখ করেন। ম্যাটিস বলেন, চীন এবং বিপরীতটা দাবি করলেও এইসব অস্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা ভয় দেখানো এবং চাপ সৃষ্টি করার লক্ষ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। যদিও পৃথিবীর বেশিরভাগই এখন উত্তর কোরিয়া ও দক্ষিণ যুক্তরাষ্ট্রের মধ্যকার আসন্ন শীর্ষ বৈঠক নিয়ে ব্যতিব্যস্ত, এবছরের শাংরিলা ডায়ালগ মূলত আলোকপাত করেছে সেই অঞ্চলের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এবং চীনের অধিকতর আধিপত্য কীভাবে মোকাবিলা করা যায় তার উপর। ফিলিস্তিনি অসামরিক লোকজনের সুরক্ষা চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভিটো দিয়েছে। কুয়েত এই প্রস্তাবটি উত্থাপন করে এবং তা পাশ হবার মতো যথেষ্ট সমর্থনও পায়, তবে যুক্তরাষ্ট্রের ভিটো প্রয়োগে তা নাকচ হয়ে যায়। আবার অন্যদিকে সেখানে সাম্প্রতিক উত্তেজনার জন্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসকে দোষারোপ করে লেখা যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবও বাতিল হয়ে যায়। এই খসড়া প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র একাই ভোট দিয়েছিল। বলিভিয়া, কুয়েত এবং রাশিয়া এর বিপক্ষে ভোট দেয় এবং পরিষদের অবশিষ্ট ১১টি সদস্য রাষ্ট্র ভোটদানে বিরত ছিল। কুয়েতি প্রস্তাব ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা মাত্রাতিরিক্ত অনানুপাতিক এবং বেপরোয়াভাবে শক্তি ব্যবহার বন্ধ করার দাবি জানানো হয়। যুক্তরাষ্ট্র বলেছে যে হামাসের উল্লেখ না করায় সেটা একতরফা প্রস্তাব ছিল। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করা শব্দ দুটি বাদ দেওয়া হয়। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র দাবি করে যে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি জঙ্গি দলগুলো তাদের সব ধরনের সহিংস এবং উস্কানিমূলক কর্মকাণ্ড যেন বন্ধ করে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সর্বসাম্প্রতিক সহিংসতা ছিল ২০১৪ সালে হামাস ও ইসরায়েলির মধ্যকার সংঘাতের পর সবচেয়ে মারাত্মক সহিংস ঘটনা। বাংলাদেশে কক্সবাজার জেলায় টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মাদক বিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে নিহত হবার ঘটনাকে তাঁর স্ত্রী ঠান্ডা মাথায় হত্যা বলে অভিযোগ করবার একদিন পর শনিবার বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম কোনো ঘটনা ঘটে থাকলে দোষীদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল হক।
ঢাকায় দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এমন কথা জানিয়ে বলেন,
আমাদের কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী যদি কেউ মানে ইচ্ছাপূর্বক কিংবা উদ্দেশ্যমূলক ভাবে কিংবা প্রলুব্ধ হয়ে ঘটনাটি ঘটিয়ে থাকে তাহলে তার আমরা
এর আগে নিহত একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম শুক্রবার কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে কিছু অডিও ক্লিপ সরবরাহ করেন, যেগুলোকে তিনি তার স্বামী নিহত হওয়ার আগে তার এবং সন্তানদের সাথে একরামুলের কথোপকথন এবং ঘটনা ঘটার সময় দুইটি গুলির শব্দের পর তার স্বামীর গুঙ্গানির শব্দ বলে দাবি করেন। আয়েশা বেগম স্বামীকে নির্দোষ দাবি করে এ ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তি চেয়েছেন। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব নিহত একরামুলের স্ত্রীর অভিযোগকে পুরোপুরি অসত্য বলে আখ্যায়িত করেছে। উল্লেখ্য, গত 29 মে গভীর রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকেই জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশে পরিবহন খাতে নৈরাজ্য মহামারী আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সুশীল সমাজ এবং মানবাধিকার ও পরিবেশবাদীদের 24টি সংগঠনের প্রতিনিধিরা।
শনিবার ঢাকায় এ সকল সংগঠনের এক মানববন্ধন কর্মসূচিতে তারা বলেন, সুশাসন এবং জবাবদিহিতার অভাবেই এখাতে নৈরাজ্য বন্ধ করা যাচ্ছে না। তারা অভিযোগ করেছেন, এই নৈরাজ্যের কারণে দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন অথবা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। দুর্ঘটনা বন্ধের জন্য সরকারের কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয় বলে উল্লেখ করে বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন,
রাষ্ট্র যখন চিন্তা করবে যে হ্যাঁ এই তো সড়ক দুর্ঘটনা বন্ধ করতে হবে, হয়তো দেখা যাবে তার পরদিন থেকে আরেক ধরনের বন্দুক যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কারণ তাদের তো সমস্যা সমাধান করার একটি পথই জানা আছে, বন্দুক যুদ্ধ নত ক্রসফায়ার।
মানববন্ধনে বক্তারা পরিবহনের মালিক এবং অন্যান্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ এর দেয়া তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতিদিন নিহত হন 64 জন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে হোয়াইট হাউসের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের পরিকল্পনা তৈরি করছেন। প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তার সূত্রে ওই প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন হান্সম্যান এই বৈঠকের দিন তারিখ ঠিক করতে সাহায্য করার জন্য ওয়াশিংটনে এসেছেন। কর্মকর্তাটি বলেন যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক করানোটা রাষ্ট্রদূত হান্সম্যানের একটি চলমান প্রকল্প, যে বিষয়টি নিয়ে তিনি কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছেন। এই পরিকল্পনার সঙ্গে পরিচিত ব্যক্তিরা বলছেন যে এই শীর্ষ বৈঠকের উদ্দেশ্য হচ্ছে দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা মতভেদের দিকে আলোকপাত করা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তরগুলো এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে ট্রাম্পকে জয়ী করার ইচ্ছে নিয়ে রাশিয়া 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে। এই তথ্য পাওয়ার পর এখন বিশেষ কৌঁসুলি পৃথক একটি তদন্ত করছেন নির্বাচনে ট্রাম্পের প্রচারাভিযানে দলের সঙ্গে রাশিয়ার যোগসাজশের ব্যাপারে। ট্রাম্প এরকম কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের নিন্দে করেছে যুক্তরাষ্ট্র এবং পূর্ব ইউক্রেনে মস্কো সামরিক হস্তক্ষেপেরও বিরোধিতা করেছে। তবে ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক হলে এটি হবে দুই নেতার মধ্যে তৃতীয় বৈঠক। ভারতে বিহারের বুদ্ধগয়ায় মহাবোধি মন্দিরে বিস্ফোরণের ঘটনায় যে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর আদালত। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ওমর সিদ্দিকী, আজারউদ্দিন কুশেরি, হায়দার আলী, মুজিবুল্লাহ ও ইমতিয়াজ আনসারিকে দোষী সাব্যস্ত করেছে এনআইএ এর আদালত। এর মধ্যে উমর ও আজার ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা, বাকিরা ঝাড়খণ্ডের রাঁচিতে থাকতেন। দোষীরা প্রত্যেকেই পাটনা সংশোধনাগারে বন্দী। এই মামলার শুনানিতে 90 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এই ঘটনায় অভিযুক্ত এক জেএমবি জঙ্গিকে সম্প্রতি গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। নূর আলম নামে ওই ব্যক্তি রাজ্যের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে গ্রেপ্তার হন। 2013 সালের 7ই জুন বুধগয়ায় পরপর 10টি বিস্ফোরণ হয়, উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনা তদন্তভার দেওয়া হয় এনআইএকে। ওই বছর নভেম্বরে তদন্তকারীরা জানান বিস্ফোরণের সঙ্গে যুক্ত ইন্ডিয়ান মুজাহিদিন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
স্পেনের বিরোধী দলীয় সমাজবাদী নেতা পেড্রো সানচেজকে আজ সে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়। তিনি প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়োর স্থলাভিষিক্ত হন, যিনি গতকাল সংসদে আস্থা ভোটে পরাস্ত হন। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ মাদ্রিদের কাছে জারজুয়েলা প্রাসাদে শপথ বাক্য পাঠ করান। সানচেজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে 180 ভোট পেয়ে জয়ী হন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
শ্রোতা দর্শকবৃন্দ, আপনারা জানেন আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন এবং এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে এবং 1575 কিলোহার্টসে। অনুষ্ঠানের গোড়াতেই রয়েছে আজকে পাকিস্তানের রাজনীতি প্রসঙ্গ এবং বিশেষ করে পাকিস্তানের আসন্ন নির্বাচন প্রসঙ্গ, এবং এ নিয়ে টেলিফোনে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে এখন কথা বলছেন সহকর্মী সেলিম হুসেন। কথা বলছেন করাচি নিবাসী সাংবাদিক সংবাদ ভাষ্যকার মাসকাওয়াত আহসানের সঙ্গে।
মাসকাওয়াত আহসান, আপনার কাছে জানতে চাচ্ছি পাকিস্তানে জুলাই মাসে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতির পরিস্থিতি একটু উত্তপ্ত। সিইসি ইতিমধ্যে বৈঠক করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে, তো কি চলছে, কি অবস্থা এখন রাজনীতির পাকিস্তানে?
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যেটা পাকিস্তানে, তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে যেভাবেই হোক 25 জুলাই এর আগে একটি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সে লক্ষ্যেই নির্বাচন কমিশন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা সবাই ছিলেন এবং সেখানে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সবগুলো রাজনৈতিক দলই চাইছে যে যেন কোন জঙ্গি দল রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে না পারে, এবং এরকম অভিযোগ উত্থাপন করা হচ্ছে যে অনেক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন অন্য নাম দিয়ে তাদের নাম নিবন্ধন করেছে রাজনৈতিক দল হিসেবে। তারা দেখা যাচ্ছে যে নির্বাচনে অংশ নিতে চায়, অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থী দিতে চায়। সুতরাং রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে দরকষাকষি করছে যে যাতে কোনোভাবেই কোনো জঙ্গি সংশ্লিষ্ট রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে না পারে। কেননা 2015 সালে পাকিস্তানের যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল সেটিও ঐকমত্যের ভিত্তিতে, সেখানে এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে রাজনীতির মূল ধারায় এই জঙ্গি সংগঠনগুলো যেন কোনোভাবেই আসতে না পারে।
আরেকটি উদ্বেগের বিষয় বোধ হয় রাজনৈতিক দলগুলোর নেতাদের, যেটি আমাদের ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা সাবেক বোধ হয় উনি এমপি ছিলেন জাহিদ খান বলেছেন যে নির্বাচনে কারচুপি হওয়ার আশঙ্কা করছেন তারা। আপনাদের কি সেরকম কোন লক্ষণ মনে হচ্ছে?
এই ক্ষেত্রে তো খুব স্বাভাবিকভাবে পাকিস্তানের প্রত্যন্ত এলাকাগুলো যেখানে রয়েছে সেখানে নির্বাচনে কারচুপি হয়, এবং সেখানে যে প্রধান প্রধান রাজনৈতিক দল রয়েছে যেমন পাকিস্তান পিপলস পার্টি বা মুসলিম লীগ নওয়াজ, এই দুটি রাজনৈতিক দলের বিশেষ করে শক্ত ঘাঁটি রয়েছে অনেক প্রত্যন্ত এলাকায় যেখানে সত্যিকার অর্থে খুব স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা কঠিন। কেননা গত নির্বাচনে দেখা গেছে যে অনেকগুলো নির্বাচনী কেন্দ্র নিয়েই অভিযোগ উত্থাপন করা হয়েছিল ইমরান খানের রাজনৈতিক দল থেকে, এবং সেই অভিযোগ গুলোর কিন্তু সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতে অনেক প্রার্থীকে সরিয়ে যেতে হয়েছে। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে বলা যায় যে এই আশঙ্কা রয়েছে, এটি একটি অনেক বড় চ্যালেঞ্জ। দেখা যাক যে নির্বাচন কমিশন এটি কিভাবে মোকাবেলা করে।
আচ্ছা, পাকিস্তানের যে মানে 20 দফা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, সেই প্ল্যানের আওতায় ওই জঙ্গিবাদ নিরসন বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং এবারকার নির্বাচনকে ঘিরে সেটি আরও হয়তো শক্তিশালীভাবে দেখা দেবে। কিন্তু তারপরেও জঙ্গিবাদ পাকিস্তানের একটি বড় সমস্যা, দীর্ঘ সময়কার সমস্যা, এটা নিরসনে একেবারে এই 25 জুলাই বোধহয় নির্বাচন, নির্বাচনকে ঘিরে কোনো বিশেষ ব্যবস্থা কি নেওয়া হয়েছে?
সেটা রয়েছে, খুব কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেননা যে কেন্দ্রীয় সরকার প্রধান যিনি হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাসিরুল মুলক, উনি একটি বিষয়ের দিকে গুরুত্ব দিচ্ছেন যে কোনোভাবেই যেন নির্বাচন অনুষ্ঠানে দেরি না হয়, অর্থাৎ 25 জুলাইয়ের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত করা। সেক্ষেত্রে উনি বেশ ওনার আমরা জীবনী যা পড়লাম বা মিডিয়ায় ওনার সম্পর্কে যতটুকু জানা গেল যে খুবই নির্দলীয় এবং নিরপেক্ষ এবং শক্তপোক্ত সিদ্ধান্ত নিতে পারা একজন মানুষ, যার বিভিন্ন সময়ে তার কর্মজীবনে উনি দেখা গেছে যে বেশ শক্তিশালী সিদ্ধান্ত দিতে পেরেছেন। যেমন বিচারপতি হিসেবে উনি সাবেক সেনা পারভেজ মোশাররফকে 30 সেকেন্ডের জন্য আদালতে হাজির করেছিলেন কারাগারে। তো এরকম অনেক দৃষ্টান্ত উনি তৈরি করেছেন, সে কারণে সবাই মনে করছে যে হয়তোবা উনার মাধ্যমে একটি মোটামুটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হতে পারে।
আচ্ছা, আর সাধারণ পাকিস্তানিদের মধ্যে নির্বাচনকে ঘিরে উদ্দীপনা কেমন?
এই নির্বাচনটি যেহেতু খুব অনিশ্চিত একটি নির্বাচন, যেমন আগে সবাই জানতো যে পাকিস্তান পিপলস পার্টি বনাম মুসলিম লীগ নওয়াজ এই ছিল প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু পিটিআই ইমরান খানের যে রাজনৈতিক দল সেটি মোটামুটি ভাবে নির্বাচনের রসায়ন বদলে দিয়েছে। মধ্যবিত্ত একটি শ্রেণীকে দেখা যায় যে আগে যারা রাজনীতি নিয়ে প্রকাশ হয়েছিল না, তারা এই পিটিআই রাজনৈতিক দলের মধ্যে তাদের এক ধরনের আদর্শিক বাস্তবায়ন দেখতে পাচ্ছেন, তার মনে হচ্ছে যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেদিক থেকে হিসাব করলে এবারের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ফলাফলে কোন একটি দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে এমন ভাবে আসন ভাগ বটরা হয়ে যেতে পারে যে যেকোনো দুটি দলকে হয়তো বা একটি কোয়ালিশন তৈরি করতে হতে পারে। মোটামুটি ভাবে এখন পর্যন্ত জনগণের কাছ থেকে যেরকম প্রতিক্রিয়া পাওয়া যায় তাতে এরকমই বোঝা যাচ্ছে তিনটি দলের হাতাহাতি লড়াই।
নাম কি তিনটি দলের?
পাকিস্তান পিপলস পার্টি, মুসলিম লীগ নওয়াজ এবং পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ, তেহরিক ইনসাফ পাকিস্তান।
অসংখ্য ধন্যবাদ মাসকাত আহসান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আমার আর এক সহকর্মী শাহাদাত হোসেন সবুজ, যিনি কিনা এই মুহূর্তে ফেসবুক পর্দার ওধারে রয়েছেন এবং টেলিফোনে কথা বলছেন, একটা না দুটো টেলিফোনে দুজনের সঙ্গে কথা বলছেন, কথা বলছেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সরওয়ার জাহাঙ্গীর এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হুসেন কবিরের সঙ্গে। যে বিষয়টি নিয়ে শাহাদাত হোসেন সবুজ আলোচনা করছেন সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যেমন সবার মধ্যে আগ্রহ রয়েছে, তেমনি অনেকে মনে করছেন এটা মানব সমাজের ওপর হুমকি হয়ে দেখা দিতে পারে। শুনুন।
কম্পিউটারের আসলে নিজস্ব কোনো বুদ্ধি নেই, এটি নিজের কাছে সংরক্ষিত তথ্য এবং যে প্রোগ্রামাররা যেভাবে প্রোগ্রাম তৈরি করে সেভাবেই কম্পিউটার কাজ করে। সাধারণত কম্পিউটার নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না, তবে কম্পিউটারে যাতে কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকেই সেই সিদ্ধান্ত নিতে পারে, এ কারণে আরও বিশেষ প্রক্রিয়ায় কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়। এটাকেই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সামাজিক জীবনে, আমাদের প্রতিদিনকার জীবন এবং ভবিষ্যতে আমাদের সমাজ কাঠামোর উপরেও কিন্তু একটি প্রভাব পড়বে, এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আজ এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুসাইন কবির এবং নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সরওয়ার জাহাঙ্গীর। রোবটের এই ব্যবহার সমস্ত ক্ষেত্রেই, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আজকাল এই কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, এমনকি শ্রেণীকক্ষে পাঠদানেও কম্পিউটারের ব্যবহার রয়েছে। কিন্তু কম্পিউটার যখন নিজে থেকেই নিজেকে আরও উন্নত করতে পারে, সেই জায়গাতেই এসে মানুষজনের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ডক্টর সরওয়ার জাহাঙ্গীর, আপনি কি বলবেন এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একজন বিজ্ঞানী হিসেবে আপনার কি অভিমত?
যে বিষয়টি হচ্ছে এই আমাদের প্রকৃত ধারণা যেটা যে মানুষের যে ইন্টেলিজেন্স সেটাও লার্নড। আমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে যদি চায়নাতে জন্মগ্রহণ করতাম, আমার ইন্টেলিজেন্স চাইনিজ ল্যাঙ্গুয়েজ সেটা বোঝার জন্য হতো, ব্যবহার হতো, সেটা আমি বুঝতে পারতাম। আজ আমি সেটা বুঝতে পারছি না। তো এভরি ইন্টেলিজেন্স ইজ বাই লার্নিং, এবং আমাদের যে সেলগুলো রয়ে গেছে সেগুলো ওই সে লার্নিংটা সেখানে থাকে, এবং সেলগুলো মারা যায় এবং সেলগুলো ক্ষয় হয়। কিন্তু কম্পিউটার যেগুলো দিয়ে তৈরি করা হয় সেই জিনিসগুলো এই আপেক্ষিক ভাবে অল্প সময়ের জন্য বেঁচে থাকে না, তারা তাদের লাইফ হচ্ছে লং, সেই জন্য তারা মেমোরিটা অনেকদিন রাখতে পারে, সেই জন্য এটাকে আর সেই জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য। বা আপনি যেমন বলেছেন যে এখন বাংলা বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা শুরু হয়েছে।
অধ্যাপক হুসাইন কবির, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আপনার কি ভাবনা?
প্রযুক্তিকে আমরা এড়িয়ে যেতে পারবো না। আমরা 200 বছর 300 বছর কিংবা 4000-5000 বছরের আগের সময় দিয়ে বর্তমান সময়কে আমরা শাসন করতে পারবো না। এই সময়কে শাসন করতে হবে এই সময়ের বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দিয়ে। কিন্তু কথা হচ্ছে সেটি মানবিক প্রজ্ঞা জ্ঞান দিয়ে শাসিত হবে নাকি যন্ত্র প্রযুক্তি দিয়ে শাসিত হবে। কারণ যন্ত্র প্রযুক্তি যেখানে মানুষের কমান্ডে চলে, মানুষকে নির্দেশ দিতে হয় এবং মানুষ যেভাবে বলবে সেভাবে কাজ করবে, কিন্তু যদি সেটি মানুষকে নির্দেশ দেওয়ার উপযুক্ততা অর্জন করে সেই ক্ষেত্রে মানবিক সমাজ মানুষের সমাজে কি ধরনের প্রভাব পড়বে, বিপর্যয় আসবে কিনা সেটি দেখার বিষয় আছে। ভাবতে হবে যে আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মানব কল্যাণে সমাজ কল্যাণে সেটাকে ব্যবহার করতে পারি কিনা, যাতে করে সেটি মানুষের দৈনন্দিন জীবনে ইন্টারাপ্ট না করে বরঞ্চ মানুষের সহায়ক শক্তি হিসাবে কাজ করে।
ডক্টর সারোয়ার জাহাঙ্গীর, আপনি একজন বিজ্ঞানী হিসেবে কি মনে করেন ভবিষ্যতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষকে শাসন করবে?
বিষয়টা হচ্ছে যে আমরা আগের দিনে নেই, নতুন দিনে আসতেছি প্রত্যেক দিনই। সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ আমরা ডিপেন্ড করছি টু সলভ থিংস প্রপারলি, এবং সেই প্রপার সলিউশনের জন্য ক্লিনার সিস্টেমের দরকার আছে। মানুষের যে ব্রেইন সেখানে অন্যান্য অনেক ইনফরমেশন থাকার ফলে আমাদের ডিসিশনটা অনেক কমপ্লেক্স হয় এবং যে মেশিনের পক্ষে সেই ডিসিশনটা নেওয়া সহজ হয় এবং সেটা তার জন্য ইনফরমেশন সেখানে দেয়া থাকে বা এটা গেইনও করতে পারে। তবে এটার পর্যায়টা কোন পর্যায়ে যাবে সেটা মানুষই বরঞ্চ নিয়ন্ত্রণ করবে। আজ পর্যন্ত গান মানুষকে কন্ট্রোল করেনি, মানুষই গান কন্ট্রোল করছে। আর ভবিষ্যতেও যে কম্পিউটার ইন্টেলিজেন্স যেটা গেইন করবে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেটাও মানুষেরই নিয়ন্ত্রণে থাকবে। কারণ মানুষের ব্রেইনের যে কমপ্লেক্সিটি দ্যাট ইয়েট ক্যানট বি অ্যাচিভড বাই দি কম্পিউটার সিস্টেম এট অল, এবং ভবিষ্যতেও তা করতে পারবে কিনা এটা চিন্তার বিষয় রয়ে গেছে, কারণ এটা বায়োলজিক্যাল সিস্টেম নয়।
ডক্টর সারোয়ার এবং অধ্যাপক হুসাইন কবির, আপনারা দুজনেই শিক্ষক। যদি শ্রেণীকক্ষে এই শিক্ষকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো রোবটকে বসিয়ে দেয়া হয়, ইদানিং শ্রেণীকক্ষে প্রযুক্তির প্রবাহ কিন্তু অনেক বেড়েছে, সেক্ষেত্রে কি হতে পারে? প্রফেসর হুসাইন কবির,
আমি ডক্টর জাহাঙ্গীরকে একটা জায়গায় আমি ধন্যবাদ দিতে চাই। তিনি একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে যে প্রযুক্তি অথবা যে কম্পিউটারের কথা বলা হচ্ছে সেটা কিন্তু জীববিদ্যার যে বায়োলজিক্যাল অর্গান বা বায়োলজিক্যাল না কম্পোনেন্ট না, সেটি একটি যান্ত্রিক বিষয়। সেই জায়গায় যে রেসপন্স করার যে ব্যাপারটা আছে, মানুষের যে কমপ্লেক্স যে ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা আছে সেটি সে কিন্তু সিনথেসিস যেভাবে করে সেটা কিন্তু, এবং সে মানে সারা দেওয়ার যে ব্যাপারটি আছে, বায়োলজিক্যাল যে অর্গান যে আমরা যে আমাদের যে শরীর কাঠামো যে কি আছে সেটি কিন্তু তার না। সেই জায়গায় আমার মনে হয় যে কোনো অবস্থাতেই সে মানুষের মানুষকে প্রতিস্থাপন করে সে আসতে পারে না, তাকে নিয়ন্ত্রণ করবে মানুষ। হয়তো মানুষ যেটা করবে সেটি হচ্ছে এমন ভাবে নিয়ন্ত্রণ করবে, শ্রেণীকক্ষে তাকে প্রতিস্থাপন করবে তার বিকল্প হিসাবে, এবং সেই বিকল্পটা এমন নয় যে তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তার মধ্যে যে ইনপুটটা দেওয়া হবে সেই ইনপুটের আলোকে সে হয়তো ক্লাস নেবে, আর সেটা ওদের অনেক সংখ্যক মানে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সে সন্তুষ্ট করতে পারবে। সেটি কিন্তু মানুষের বিকল্প হয়ে দাঁড়াবে না, কারণ তাকেও নিয়ন্ত্রণ করবে মানুষ, কারণ তার ভেতরে যে ইনপুট গুলো দেওয়া হবে সেটা মানুষের দ্বারাই দেওয়া হবে। সুতরাং সেটি কখনোই মানুষের বিকল্প হবে না বলে আমি মনে করি।
ডক্টর সারোয়ার জাহাঙ্গীর, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর সমাজ অনেকটাই নির্ভর হয়ে পড়বে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন।
কথাটি অত্যন্ত সত্যি, যেমন আমরা আমি যখন নিউ ইয়র্কে পড়াই তখন ছেলে মেয়েদেরকে যখনই জিজ্ঞেস করা হয় যে পাঁচ গুণন পাঁচ কত হবে, তখনই তারা ডিপেন্ড করে একটা ক্যালকুলেটার উপরে এই ডিপেন্ডেন্সটা বেড়ে যাচ্ছে। ফলে এটার যেমন একটা নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক হচ্ছে এই যে ইট বিকামস ভেরি কুইক এবং বিকামস কারেক্ট যখন আমি বড় সংখ্যা দিই 25 মাল্টিপ্লাই বাই 23, তখন তারা এটা সহজে অনেক সময় করতে গেলে তারা ভুল করবে, কিন্তু যখনই তারা ক্যালকুলেটর ব্যবহার করছে তখন তারা সবাই সেটা কারেক্ট করছে। এবং এই ক্ষেত্রটা আর একটু অগ্রসর করতে হতে হবে যে আমরা এখন আমরা যেমন সবাই নিউ ইয়র্কের দিকে ড্রাইভিং এর জন্য আমরা ব্যবহার করছি জিপিএস, সেখানে গ্লোবাল পজিশনিং সিস্টেম ইনফরমেশন আকাশে যাচ্ছে আবার ফিরে আসছে এবং সেভাবে বলছে আমি ডানে যাব বায়ে যাব কোন রাস্তা নিব কোন রাস্তা ব্লক আছে ইত্যাদি। এর ফলে আমি যেমন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি ইয়ের উপরে কম্পিউটার সিস্টেমের উপরে, এট দ্য সেম টাইম ইট মেক্স মি বেটার কারেক্ট অ্যান্ড রাইট ডিসিশন এবং ডিসিশন গুলো অনেক ক্ষেত্রেই বেটার হয়ে থাকে। এই ক্ষেত্রগুলো সবকিছুর যেকোনো যেকোনো কয়েনের দুটো পিঠ আছে, হেড অ্যান্ড টেইল, একটা হচ্ছে একটাকে বলতে পারি আমরা পজিটিভ দিক, একটা হচ্ছে নেগেটিভ দিক। এখন এটা এইভাবেই চলবে এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন সূর্য থেকে যে রশ্মি আসে সেটার একটা অংশ আমরা চাই আরেকটা অংশ আমরা চাই না, ইউভি রেডিয়েশন অনেক ক্ষেত্রে চাই না আবার অনেক ক্ষেত্রে চাই। সুতরাং ইউভি রেডিয়েশন ইজ ডিস্ট্রাকটিভ, ক্যান্সার, চেঞ্জিং দ্য জিনস, চেঞ্জিং দ্য ডিএনএ, কিন্তু তার অর্থ নয় যে আমরা সূর্যটাকে ঢেকে দেবো।
প্রফেসর হুসাইন কবির, আপনি বাণিজ্যিক বিষয়টা নিয়ে বলতে চাচ্ছেন।
বাণিজ্যিক বিষয়ের আগে কথা বলি, সেটি হচ্ছে আমরা যে মানব বিদ্যার জায়গাগুলো বলি, সমাজ বিদ্যার জায়গাগুলো বলি, ধরুন কবিতার কথা বলি আমরা, এই যে কৃত্রিম যে বুদ্ধিমত্তা সেটি কি আপনার আজিয়ে প্রভাতে রবির কর, কেমন পশিল কানের পর, কেমন পশিল গুহার আধারে, এরকম চমৎকার কবিতা লাইন কি সে লিখতে পারবে, এই অনুভূতিকে সে প্রকাশ করতে পারবে? অথবা হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে, এটা আমার মনে হয় ভাববার বিষয় আছে। যেই জায়গাগুলোতে এই বুদ্ধিমত্তাকে আমরা ব্যবহার করব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। যেমন চিকিৎসা শাস্ত্র গণনায় আমরা অনেক জায়গা আছে, পারমুটেশন কাইনেশন যে বিষয়গুলো আছে সেই জায়গাগুলোতে হয়তো আমরা মানুষই ব্যবহার করবে, মানুষই নির্ধারণ করবে কোথায় ব্যবহার করবে। আরেকটি কথা, যে কথা একটু আগে বলছিলাম আপনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, যদি এই প্রযুক্তির বিষয়টা যদি আমরা দেখতে পাচ্ছি, এটি আমার কথা না, এটি কিন্তু আইনস্টাইনের কথা, যে শিক্ষা যদি বাণিজ্যের বিষয় হয়, ঠিক একই সুরের সাথে আমি যদি এই কথা বলি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা যদি অনৈতিক বাণিজ্যের স্বার্থে ব্যবহার করা হয় তাহলে এই মানবিক সমাজের জন্য একটা বিপর্যয় নেমে আসতে পারে। সেই জায়গায় মানবিক সমাজের বিষয়টাকে বিবেচনায় রেখে অনৈতিক ভাবে যাতে এটি ব্যবহার না হয়, অনৈতিক ভাবে যাতে মুনাফার বিষয়টাকে প্রাধান্য না দিয়ে মানব কল্যাণের জন্য, মানবিক সমাজ গঠনের জন্য এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা যেতে পারে। যেমন চিকিৎসা শাস্ত্রে করা যেতে পারে, প্রকৌশল শাস্ত্রে করা যেতে পারে, যেখানে মানুষ যেতে পারে না এমন দুর্যোগপূর্ণ অবস্থায় সেখানে এই প্রযুক্তিকে ব্যবহার করা যেতে পারে। রবটের সাহায্যে অনেক সময় দুর্যোগ হলে, ভূমিকম্প হলে সেখানে রবট সেখানে মানুষকে উদ্ধার কাজে সহায়তা করবে, আগুন লাগবে মানুষের পক্ষে যেখানে যাওয়া সম্ভব নয় সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এটি মানবিকতার ক্ষেত্রে ব্যবহার হবে, মানুষের জন্য ব্যবহার হবে, মানুষের কল্যাণের জন্য ব্যবহার হবে, মানবিক সমাজের জন্য ব্যবহার হবে, সেই জায়গায় আমি কথা বলতে চাই।
ডক্টর সারোয়ার জাহাঙ্গীর এবং অধ্যাপক হুসাইন কবির, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর হ্যাঁ, হ্যালো ওয়াশিংটনে যোগ দেবেন, প্রশ্ন করবেন, অংশ নেবেন, আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভালো কথা, আমাদের এই অনুষ্ঠান রেডিওতে শোনার সঙ্গে সঙ্গে অনেকেই ফেসবুক সম্প্রচারের পর্দায় প্রত্যক্ষ করছেন, এমনি কয়েকজন সংক্ষিপ্ত মন্তব্যও করছেন এবং সহকর্মী শাহাদাত হোসেন সবুজ এমনি দু একটা নাম এবং দু একটা মন্তব্য আপনাদের শোনাচ্ছেন।
নিশ্চয়ই অনেকেই এই মুহূর্তে যোগ দিয়েছেন, আপনি যেমনটি বললেন এই মুহূর্তে মন্তব্য করেছেন যে অনুষ্ঠানটি প্রচারিত হলো এই মাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। হৈমন্তী ভট্ট, তিনি লিখছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা যখন নিজে থেকেই উদ্ভাবন করতে শুরু করবে তখনই হবে শেষের ভয়ঙ্কর সেই দিন। তারপর মুনির আহমেদ, তিনিও মন্তব্য করেছেন, ভারতে যখন ব্যাংকে কম্পিউটার ব্যবহার শুরু হচ্ছিল তখন ব্যাংক কর্মীদের ধর্মঘট আন্দোলন হয়েছিল, সেটি নিয়ে তিনি লিখেছেন, আশঙ্কা ছিল অনেক কর্মী বেকার হয়ে যাবে, আজ ভারতে সম্পূর্ণ মানে ব্যাংক দিয়ে ব্যাংকগুলো কম্পিউটার নিয়ন্ত্রিত। তো সেটাই, প্রযুক্তির সাথে সাথে নিশ্চয়ই অনেক জব চাকুরি নিয়ে নিবে কম্পিউটার, এবং এটাই হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আরও অনেকগুলো মন্তব্য এসেছে। পাকিস্তানের নির্বাচন নিয়ে সেলিম হোসেনের যে আলোচনা সেটা নিয়ে মন্তব্য এসেছে। হালদার বলেছেন, সেলিম দাদা, পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচন সম্পর্কে বিস্তারিত রাজনৈতিক পরিস্থিতি জানতে পারলাম, ধন্যবাদ দিয়েছেন তিনি। নিরঞ্জন দাস, একাত্তরের বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, তিনি ভয়েস অফ আমেরিকাকে বলছেন। আরও অনেক মন্তব্য রয়েছে। শামীম উদ্দিন শ্যামল, চাপাই নবাবগঞ্জ থেকে তিনি বলছেন, শুনতে পাচ্ছেন, প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক শ্রোতারা
আমাদের, আর আর নাম পড়া যাবে না, সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে। ধন্যবাদ সবুজ আপনাকে এবং যারা মন্তব্য করলেন তাদের সবাইকে। এবার আমরা প্রসঙ্গান্তরে যাচ্ছি। ওয়াশিংটনে এবার অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের ষোড়শ আসর, এবং এর ওপর এখন রিপোর্ট করছেন সহকর্মী সাবরিনা চৌধুরী।
ইউনিভার্সাল পিস, বিশ্বময় শান্তি, এই বার্তা জানাতে সমবেত হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। এবছর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা ছেলেমেয়েরা মঞ্চ মুখরিত করল তাদের ভাষা এবং সংস্কৃতির বৈচিত্র্যতায়। এবছর অন্যান্য দেশের কিশোর কিশোরীদের সাথে সাথে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে 13 বছর বয়সী কিশোর আরহাম চৌধুরী। কথা বলছি আরহাম চৌধুরীর সঙ্গে। আরহাম, এই যে তুমি আন্তর্জাতিক একটি আয়োজনে অংশগ্রহণ করতে আসলে, এই আয়োজনটি সম্পর্কে তোমার কাছে কিছু জানতে চাচ্ছি।
IFLC, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, একটি প্ল্যাটফর্মের মতো যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক ছেলে মেয়েদেরকে আনা হয় যাতে আমরা এই পৃথিবীটাকে অসাম্প্রদায়িক করতে পারি।
I'm the peace inside Gandhi's heart.
অসাম্প্রদায়িক পৃথিবী গড়ার এই লক্ষ্যকে সামনে রেখেই অনুষ্ঠানে বিশ্বখ্যাত দুজন সংগ্রামী নেতার স্বাধিকার আদায় করার সেই সংগ্রামী চিত্র তুলে ধরা হয়েছিল। ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর শান্তিময় অহিংস আন্দোলনের চিত্র। সেই সাথে ছিল দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অবিচল সংগ্রামের প্রতিচ্ছবি। তুমি এই আয়োজনের সঙ্গে কিভাবে সম্পৃক্ত হলে?
আমার স্কুলের মাধ্যমে IFLC-র সাথে যোগাযোগ হয়েছে। প্রথমেই IFLC-র কাছে আমি আমার গান পাঠিয়েছিলাম, তারপরে ওরা আমাকে ইনভিটেশন পাঠিয়েছিল এখানে আসার জন্য। গত বছর IFLC জার্মানি এবং বেলজিয়ামেও আমি গিয়েছিলাম, তাই এবছর আমি IFLC USA-তে এসেছি।
বর্ণাঢ্য অনুষ্ঠানে আরহাম বাংলাদেশের একটি গান সোনা বন্ধু উপস্থাপন করে মাতিয়ে দিয়েছিল দর্শকদের। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না, সোনা বন্ধু তুই আমারে, করলি রে দিওয়ানা, মনে তো মানে না। এই কার্যক্রমের অন্যতম দিক হচ্ছে ভাষা এবং সংস্কৃতি আদান প্রদানের সাথে সাথে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে এবং বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়া। এর অংশ হিসেবে অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা পরিদর্শন করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সাক্ষাৎ করে বেশ কয়েকজন সংসদ সদস্যের সাথে।
My message to the children of the world, including my own children at home, is don't be afraid to try to do bold things.
All over the world, working together to express...
অনুষ্ঠানে আগত কংগ্রেস ওমেন বারবারা কমস্টক ভয়েস অফ আমেরিকাকে বললেন,
Wonderful to be here at this festival and to celebrate our diverse culture and to see
বৈচিত্র্যময় এই আয়োজনে থাকতে পেরে তিনি আনন্দিত। এই সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দেশে দেশে গড়ে উঠতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
Wonderful artistic celebration of our diversity really brought a whole community together tonight and it was delightful to be here.
About 100 kids
IFLC এর যুক্তরাষ্ট্র শাখার এক্সিকিউটিভ ডাইরেক্টর মুস্তাফা ইলুকায়া বলেন,
We are trying to contribute to world peace and dialogue and also cultural understanding.
তিনি বললেন, বিশ্বব্যাপী যে বিরোধ এবং সাম্প্রদায়িকতা বাড়ছে সে পরিপ্রেক্ষিতে সাংস্কৃতিক বিনিময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে গড়ে উঠতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নিয়ে আসতে পারে বিশ্ব শান্তি। এবছর ছিল এই আয়োজনের ১৬তম আসর। বেশ কিছু বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশের বড় শহরগুলোতে আয়োজিত হয়ে আসছে ভাষা ও সংস্কৃতি আদান প্রদানের এই অনুষ্ঠান। প্রতি বছর ১০০রও বেশি দেশের ছাত্রছাত্রীরা এই আয়োজনে অংশগ্রহণ করে।
অনেক দেশে যোগ দিয়েছে, যেমন আজারবাইজান, রোমানিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর ইউক্রেন, তারপর বেলারুস, বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, তারপর USA, ফ্রান্স, এর সাথে আরো অনেক দেশ।
এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করে তুমি কি শিখেছ?
আইএফএলসিতে এসে আমি বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন ভাষা শিখতে পেরেছি, তাদের কালচারের ব্যাপারে জানতে পেরেছি। বিভিন্ন মিউজিয়াম, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি এখানে USA-তে, অনেক সুন্দর জায়গাগুলো, অনেক কিছু শিখতে পেরেছি এখানের ইতিহাসের ব্যাপারে। আমার এখানে অনেক বন্ধু বান্ধব হয়েছে, তাদের কাছ থেকে আমি অনেক নতুন ভাষা, অনেক কিছু শিখতে পেরেছি তাদের দেশের ব্যাপারে, তাদের ধর্মের ব্যাপারে। এখানে আমার যে নতুন বন্ধুরা হয়েছে তাদের কাছ থেকে কিছু ভাষা শিখেছি, যেমন রোমানিয়ান একটা কথা জানি আমি, ইয়েসকে রোমানিয়াতে দা বলে, দা। তারপর রাশিয়ানে আমরা হ্যালো বলি ইংলিশে, রাশিয়ানে ওরা বলে প্রিভিয়ে। তারপর আমরা বলি হাউ আর ইউ, ওরা বলে কাক দিল। তারপরে আমরা বলি ফাইন, ওরা বলে খরস। আমি এরকম অনেক ভাষা শিখেছি। তার সাথে আমাদের যে IFLC গ্রুপটা, আমরা প্রতিজ্ঞা করেছি শান্তির জন্য কাজ করে যাওয়ার জন্য।
আরহাম চৌধুরী টার্কিশ হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল চৌধুরী ও মা মুনা চৌধুরী। বাবা মা এবং বোনকে নিয়ে ঢাকায় তাদের ছোট্ট পরিবার। বড় হয়ে তুমি কি হতে চাও?
আমি বড় হয়ে প্রথমত একজন ভালো মানুষ হতে চাই, তারপর একজন সঙ্গীত শিল্পী হতে চাই, তাছাড়াও আমার একজন পলিটিশিয়ান হওয়ার স্বপ্ন আছে।
তুমি বলছো তুমি রাজনীতিবিদও হতে চাও, তো এত ছোটবেলা থেকে রাজনীতিবিদ হওয়ার, পলিটিক্সে ঢোকার এই শক্তি তোমার কিভাবে হলো?
আমি মানুষের সেবা করতে চাই, আমি মানুষদেরকে সাহায্য করতে চাই, তাই আমি একজন পলিটিশিয়ান হতে চাই। আমি চাই যদি আমি একজন পলিটিশিয়ান হই, আমি বাংলাদেশকে পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বানাতে চাই। আমি বাংলাদেশকে পৃথিবীর ফার্স্ট সব দিক দিয়ে, টেকনোলজি, ডিজিটাল ওয়েজ, এভরিথিং এ আমি বাংলাদেশকে ফার্স্ট করতে চাই।
আরহামের মতো এখানে অংশগ্রহণকারী অন্যান্য কিশোর কিশোরীদেরও রয়েছে নিজেদের দেশ এবং বিশ্বকে নিয়ে স্বপ্ন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে এই ব্রত নিয়ে যে যার নীড়ে ফিরে গেল, ভৌগোলিক সীমারেখা পেরিয়ে অটুট করল বন্ধুত্বের বন্ধন। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।
আর এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলন থাকতে পারে।
17 মে তারিখে বুরুন্দির জনগণ দেশের সংবিধানে পরিবর্তন এনে প্রেসিডেন্টের মেয়াদ 5 থেকে 7 বছরে উন্নীত করবেন কিনা সেই লক্ষ্যে ভোটে অংশ নেন। ব্যাপকভাবে অনুমান করা হচ্ছে যে এই সংশোধন পূর্বেকার দায়িত্ব পালনের সময়কে পরিবর্তন করে প্রেসিডেন্ট পিয়ের নকুরুনজিজাকে আরও 2 দফা থাকবার পথ প্রশস্ত করবে। সংবিধানে অন্যান্য সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি এবং স্বতন্ত্র প্রার্থী অথবা প্রার্থীদের জোটের উপর বিধিনিষেধ আরোপ করা। কিছু কিছু সংশোধন আরুষা চুক্তির নীতিমালা, যা বুরুন্দির গৃহযুদ্ধ অবসানে সহায়তা করেছিল, তার প্রতিও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নির্বাচন কমিশন মোতাবেক 40,70,000 ভোটারের 73% সাংবিধানিক সংশোধনের পক্ষে ভোট প্রয়োগ করে, 19% ভোটার এর বিরোধিতা করে। ফলশ্রুতিতে প্রেসিডেন্ট নকুরুনজিজা, যিনি 2005 সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন, নিশ্চিতভাবে অনায়াসেই তিনি 2034 সাল অবধি ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারবেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, দেশটির ভোটদান প্রক্রিয়া ছিল সমস্যা জর্জরিত। যুক্তরাষ্ট্র মনে করে বুরুন্দির ভোটদান পদ্ধতিতে স্বচ্ছতার অভাব ছিল, সেখানে সংবাদ মাধ্যমগুলিকে নিষিদ্ধ এবং ভোটারদের উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা চালানো হয়েছে। নির্ধারিত 2 সপ্তাহের নির্বাচনের প্রচারণার সময় সরকার বিরোধী দলগুলিকে সর্বাত্মক প্রচারণা চালানোর অনুমতি দিলেও পরবর্তীতে ভোটের বিরোধিতাকারীদের উপর সরকার হয়রানি, ভয়ভীতি এবং ত্রাসের এক পরিবেশ সৃষ্টি করে। স্বতন্ত্র পর্যবেক্ষকদের অনুপস্থিতি ভোটের ফলাফলের আস্থাকেও বিঘ্নিত করেছে। ভোটদান পূর্ববর্তী মাসগুলিতে ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের বহু খবর পাওয়া গিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এক রিপোর্টে জানিয়েছে যে তারা নির্বাচনের 1.5 বছর আগে থেকে জাতীয় নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা দপ্তর এবং ক্ষমতাসীন দলের যুবলীগ শাখা ইম্বো নেরাকু এবং ক্ষমতাসীন দলের অন্যান্য ঘনিষ্ঠদের সংঘটিত বিভিন্ন অপরাধ এবং দমনের ঘটনা লিপিবদ্ধ করেছে। মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, আমাদের উদ্বেগের কারণ রয়েছে, কারণ প্রেসিডেন্টের মেয়াদকাল পরিবর্তনের ব্যাখ্যা দিতে সংশোধিত সংবিধানের অনুচ্ছেদ ব্যবহৃত হবে। প্রিটোরিয়া প্রোটোকল অনুযায়ী ক্ষমতাসীন দল প্রেসিডেন্টের মেয়াদের সীমাবদ্ধতার প্রতি শ্রদ্ধাসহ আরুষা চুক্তি মানবার যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা তা স্মরণ করছি। বুরুন্দিতে সংবাদ মাধ্যমের উপরে নিষেধাজ্ঞা, খেয়াল খুশি মোতাবেক গ্রেফতার এবং মানবাধিকার প্রবক্তাদের উপর কঠোর দণ্ডাদেশ প্রয়োগ, সেখানকার সুশীল এবং রাজনৈতিক মণ্ডলে অব্যাহত নিষেধাজ্ঞার চিত্রই তুলে ধরে। মিস নেওয়ার্ড বলেন, আমরা বুরুন্দি সরকারের প্রতি, তার জনগণের ভাষা প্রকাশের, সমাবেশ ও সংগঠনের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আবেদন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকার বুরুন্দির জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র বুরুন্দির জনগণের সেই ভবিষ্যৎ কামনা করে যেখানে তারা প্রাণবন্ত ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা ও মৌলিক অধিকার ভোগ করতে পারবেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় সংলাপ। আর এখন আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মন্তব্য এবং তা নিয়ে আমাদের সঙ্গে আপনাদের কথোপকথন। অনুষ্ঠানের নাম মিতালি এবং উপস্থাপন করছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে প্রথমে একজন শ্রোতা বন্ধুর সাথে কথা বলবো, মানিক মাহমুদ। তিনি লিখেছেন বাংলাদেশের রাজশাহী থেকে এবং ফেসবুকের লাইভে তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন, এই সব মতামত জানিয়েই তিনি আমাদের কাছে ইমেল করেছেন। তো মানিক মাহমুদ, আপনি লাইনে আছেন?
জি, আমি লাইনে আছি।
আপনি তো ইন্টারন্যাশনাল রেডিও ডিএক্স ক্লাবের সভাপতি, তো এই ক্লাব আপনারা কবে করলেন, কতজন আপনাদের সদস্য? আপনি অর্জুনপাড়া বাগমারা রাজশাহী থেকে বলছেন, তাই তো?
জি জি জি।
আচ্ছা, তো মানিক মাহমুদ, আমরা আপনার কাছেই শুনতে চাই।
হ্যাঁ, আমাদের ইন্টারন্যাশনাল রেডিও ডিএক্স ক্লাব মূলত শ্রোতাদের রেডিওটা আসলে সবার কাছে পৌঁছে দেওয়া জন্যই মূলত এটা গঠন করা হয়। এটা মূলত 2013 সালে প্রাতিষ্ঠানিক ভাবে এটা শুরু হয়।
তাহলে তো প্রায় 5 বছর হয়ে গেল।
পরে থেকে
5 বছর তো হয়ে গেল প্রায়। হ্যাঁ, 2013 আর এখন তো 2018 সাল। হ্যাঁ বলেন।
ক্লাবে খুব বেশি সদস্য আছে সেটা বলা যাবে না, তবে আমরা প্রায় 20-25 জনের মতো আছি। তারা প্রায় সবাই নিয়মিত এফএম, শর্টওয়েভ বা বিভিন্ন ভাবে রেডিও বা রেডিওর সাথে যুক্ত বা শুনে থাকে নিয়মিত। এবং এই সাথে সাথে আমরা মূলত কাজ করে থাকি যে বিভিন্ন মানুষের কাছে রেডিওটা মানে কিভাবে শোনা যায় বা এটার উপকারিতা আলোচনা করা বা বোঝানোর চেষ্টা করি, মূলত আমাদের কাজ এটাই আর কি।
এটা তো একটা ভালো উদ্যোগ, কারণ আজকাল এই যে সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়া, ফেসবুক লাইভ, ইন্টারনেট, এই যুগে আপনারা এখনো রেডিওর কার্যকারিতা এবং রেডিও শোনার গুরুত্ব তুলে ধরছেন অন্যান্যের কাছে, সেটা সত্যি একটি মানে সাধুবাদ জানাচ্ছি আপনাদের, এটা একটা চমৎকার উদ্যোগ। তো আপনারা এই ক্লাবের যে কাজ করেন, এই ছাড়া আপনাদের ক্লাবের আর কর্মসূচি কিছু আছে?
এছাড়াও আমরা বিভিন্ন সচেতনমূলক কাজগুলো করে থাকি, বিশেষ করে যৌতুকতা মানে নির্মূল, ছাড়াও আপনার গাছ লাগানো, এ ধরনের কাজই মূলত আমরা।
তো এখন তো বর্ষাকাল এসে গেছে, সাধারণত আমরা দেখি যে বর্ষা মৌসুমেই অনেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেন, তো আপনাদের এবারের কর্মসূচি কি?
এবারের কর্মসূচি আমরা এভাবে আসলে করতে পারিনি এখনো, তবে অল্প কিছুদিনের মধ্যে আসলে এটা আমরা পরিকল্পনা সেরে ফেলবো, এরকম আর কি আশা করা যাচ্ছে আর কি।
হ্যাঁ, আমরাও সেটা আশা করব। তো আপনাদের অন্যান্য আর কিছু কর্মসূচি আছে বা আপনাদের শ্রোতারা যারা শোনেন তারা যে আমাদের? হ্যাঁ বলুন।
হ্যাঁ, না অন্য আমাদের আর কোনো তেমন ইয়ে নাই এই ক্লাব থেকে, আমরা মূলত এই 3-4 বিষয়টাই মূলে রাখছি আর কি, যে রেডিওটা হারা যাচ্ছে এত তথ্যবহুল একটা জিনিসটা, মূলত এটাকে প্রধান গুরুত্ব আমরা দিচ্ছি বা এটাই মূল আমাদের লক্ষ্য আর কি।
তো আপনারা যে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনছেন, আপনি বেশ কয়েক বছর ধরে শুনছেন, কোন অনুষ্ঠান আপনাদের কেমন লাগে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে যদি বলেন?
ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান আমি শর্টওয়েভ যখন থেকে চালু ছিল বা অনেক জনপ্রিয় এখন আছে, তবে আরো আগে এর চেয়েও অনেক জনপ্রিয় ছিল বলে আমি মনে করি। তো তখন থেকে আমি অনুষ্ঠানগুলো শুনি, প্রায় সব অনুষ্ঠান পর্ব বা বিভিন্ন দিনের অনুষ্ঠানই আমার ভালো লাগে, বিশেষ করে হ্যালো ওয়াশিংটনে বিভিন্ন বিষয়ের আপনার ফানিং প্রোগ্রামটা খুব ভালো লাগে, তথ্যবহুল ইংরেজি শিক্ষার অনুষ্ঠানটা দারুণ লাগে। আসলে এই জায়গা থেকে অল্প সময়ে দারুণ ভাবে ইংরেজি শেখা যায় বলে আমি মনে করি আর কি, আমি বা আমার ক্লাবের অনেকেই এই ধরনের আর কি মনে করি। এছাড়াও ভয়েস অফ আমেরিকার বিশ্ব সংবাদটা আসলে অনেক বেতার বা রেডিও আছে বিশ্বে, ভয়েস অফ আমেরিকার আসলে একটু অন্যরকম ভাবে বিশ্ব সংবাদ উপস্থাপন করা হয় বা এটার থেকে অল্প সময়ে অনেকগুলো তথ্য আমরা পেয়ে থাকি আর কি।
মানিক মাহমুদ, বুধবারের হ্যালো ওয়াশিংটন শুনেই আপনি এই ইমেলটি পাঠিয়েছেন, লিখেছেন বুধবারের শ্রবণ মান এবং ভিডিও মান খুব খারাপ ছিল, মনে হচ্ছে আপনি আমাদের ফেসবুক লাইভ দেখছেন, তাই তো? আচ্ছা, তো আমরা আসলে
ভয়েস অফ আমেরিকা, হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে যে ভয়েস অফ আমেরিকা যে ফেসবুকে লাইভ দিচ্ছে এটা খুবই ভালো লাগতেছে।
ধন্যবাদ।
অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়ার পরে এম ব্যান্ডে অনুষ্ঠানটা আসলে খুব একটা ভালো পাওয়া যায় না গ্রাম এলাকায়। আসলে রেডিও এখনো অনেক লোক শোনে,
অসুবিধা হয় এবং আমরা এই ব্যাপারটি জানি এবং এ নিয়ে আমরা চেষ্টা করার
জন্য আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রকৌশল বিভাগ যে আছে তারা অনেকেই এসে প্রত্যেক দিনই আমাদের অনুষ্ঠান চলাকালে দেখছেন এবং অন্যান্য সময় কিভাবে এর মান আরো উন্নত করা যায় সেই চেষ্টাই করছেন।
একটি কথা বলতে চাই এই প্রসঙ্গে, আমাদের এখান থেকে কিন্তু যখন আমরা অনুষ্ঠান প্রচার করে থাকি তখন যেহেতু ইন্টারনেট কানেকশন আমাদের এখানে ভালো, আমরা কিন্তু দেখতে পাই যে ঠিক মতো যাচ্ছে, কিন্তু আপনারা যারা শ্রোতারা বিভিন্ন জায়গায় দেখছেন তাদের ইন্টারনেট কানেকশন কতটা ভালো বা খারাপ অথবা কতটা শক্তিশালী এটার উপরে নির্ভর করে আপনারা
কোন দেশে শুনতে পাচ্ছেন।
তো আসলে আমরা এদিক থেকে কিন্তু পুরোপুরি চেষ্টা করছি যাতে আপনারা আমাদের অনুষ্ঠান উপভোগ করেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য,
আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আশা করছি আপনার কাছ থেকে আরো মন্তব্য শুনতে পাব। ধন্যবাদ।
এরপরের চিঠি একটি ইমেল লিখেছেন ফয়সাল আহমেদ শিপন গ্রাম ঘোড়াদাইর গোপালগঞ্জ থেকে। ছোট্ট ইমেল লিখেছেন, লিখেছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে রিপোর্ট প্রচারের অনুরোধ করছি। রোকেয়াপা, আমরা তো
অনেক আলোচনা করছি, অনেক রিপোর্টই আমরা প্রচার করছি, তো আশা করছি যে তিনি আগামীতেও আমাদের নিয়মিতভাবে অনুষ্ঠানগুলো শুনলে জানবেন যে এ সম্পর্কে কি অগ্রগতি হচ্ছে, কোথায় কি আশঙ্কা আছে নাকি সম্পর্ক ভালো হচ্ছে।
আর যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের নানা সম্পর্ক নিয়ে তো আমরা সবসময় আমাদের বিশ্ব সংবাদে মোটামুটি ভাবে প্রতিদিনই আমরা
যেসব প্রতিবেদনগুলো থাকে
এবং বিশ্ব সংবাদের পরেও যে প্রতিবেদন থাকে আমরা প্রচার করার চেষ্টা করি। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, আবারও লিখবেন।
এম ফোরকান, মহাসচিব সাউথ এশিয়া রেডিও ক্লাব, তিনি লিখছেন হাটাঝারি চট্টগ্রাম বাংলাদেশ থেকে। আপনার দুটি পোস্টকার্ড আমাদের হাতে এসেছে। আপনি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে এবং জঙ্গিবাদ উগ্রবাদ প্রাসঙ্গিক বিষয় নিয়ে যেসব অনুষ্ঠান হয়ে গেল সেগুলো আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো আগামীতে আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে চিঠি লিখবেন সেটাই আশা করছি।
এরপরের চিঠিটি লিখেছেন মুকুল সর্দার, সহকারী শিক্ষক, খেজুরিয়া বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাণীশান্তা উপজেলা দাকব, খুলনা থেকে লিখেছেন। আপনার ইমেলের অংশ বিশেষ পড়ছি। লিখেছেন, হ্যালো, ওয়াশিংটনে যুব সমাজের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা শুনলাম, খুবই ভালো লাগল। ফেসবুক লাইভে আমি আপনাদের অনুষ্ঠান উপভোগ করি কিন্তু এই ফেসবুক সম্প্রচার প্রায় বাধাগ্রস্ত হয়, যেমন হ্যালো ওয়াশিংটনের
আলোচনা করলাম। হ্যাঁ, এটা তো হয়েছে, এটা মাঝে মধ্যে হচ্ছে এবং আমরা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ আছে তাদের সাথে আলোচনা করছি, তারাও এসে দেখছেন অনুষ্ঠান চলাকালে এবং এটা মানে সংশোধন করার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।
আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন খন্দকার রফিকুল ইসলাম, সভাপতি সোর্স অফ নলেজ ক্লাব, শাহাপুর কে পাড়া সান্তাহার থেকে। আপনার দীর্ঘ ইমেলের অংশ বিশেষ পড়ছি। লিখেছেন, আমি আপনাদের বেতার কেন্দ্রের অতি পুরাতন এবং একজন অতি একনিষ্ঠ শ্রোতা। আমার পরিবারের সকল সদস্য আপনাদের বেতার কেন্দ্রের নিয়মিত শ্রোতা। বাহ, ভালো লাগছে শুনে যে আপনারা পরিবারের সবাই মিলে আমাদের অনুষ্ঠান একসঙ্গে শুনছেন। আরও লিখেছেন, আপনাদের বাংলা অনুষ্ঠান আমার হৃদয় মন ছুঁয়ে যায়, এক কথায় খুবই ভালো লাগে। আমাদের শ্রোতা ক্লাবের জন্য পিন ড্রাইভ সহ অন্যান্য জিনিস এবং উপহার সামগ্রী পাঠালে উপকৃত হব এবং খুশি হব।
এরপরে আমরা আগামীতে ক্যালেন্ডার পাঠাবো এবং উপহার সামগ্রী যদি আমাদের হাতে আসে কিছু তাহলে অবশ্যই আপনাদের পাঠাবার ব্যবস্থা করব। আজকে চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরেকটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন খন্দকার রফিকুল ইসলাম, লিখেছেন, ক্লাবের পক্ষ থেকে এলাকার যুব সমাজের মাঝে আপনাদের বেতারের সুফল অথবা উপকারিতা সম্পর্কে জনসংযোগ চালিয়ে থাকি।
বাহ, ভালো কথা। তো তাহলে আজকে আমাদের হাতে আর সময় নেই, উঠতে হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে ডাকযোগেই ইমেল করে অথবা ফেসবুকে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে এখন রোজকার মতো রয়েছে শিরোনাম সংবাদ, বিশ্ব সংবাদের সংক্ষিপ্ত সংস্করণ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জে চীনের সামরিকীকরণের তীব্র নিন্দে করে বলেছেন যে সম্প্রতি ওই অঞ্চলে যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার অর্থ বেজিংয়ের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভয় দেখানো এবং তাদের দমিয়ে রাখা। শাংরিলা ডায়ালগ নামে পরিচিত এশিয়ার প্রতিরক্ষা বিষয়ক বার্ষিক ফোরামে আজ সিঙ্গাপুরে তিনি এই মন্তব্য করেন। তাঁর ভাষণে ম্যাটিস স্বাধীন ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের মোটা দাগের কৌশল তুলে ধরেন। ম্যাটিস বলেন, আমাদের কৌশলে যে উন্মুক্ততা রয়েছে দক্ষিণ চীন সাগরে চীনের নীতি এর সম্পূর্ণ বিপরীত, তাতে চীনের দীর্ঘমেয়াদী কৌশল সম্পর্কে প্রশ্ন উঠতেই পারে। সুস্পষ্টভাবে প্রতিরক্ষা দপ্তরের প্রধান চীনের জাহাজ বিধ্বংসী এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বৈদ্যুতিক পদ্ধতিতে জ্যাম করার যন্ত্র বসানো এবং ভিয়েতনামের উপকূলের অদূরে একটি বোমারু বিমান অবতরণের কথা উল্লেখ করেন। ফিলিস্তিনি অসামরিক লোকজনের সুরক্ষা চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভিটো দিয়েছে। কুয়েত এই প্রস্তাবটি উত্থাপন করে এবং তা পাশ হবার মতো যথেষ্ট সমর্থনও পায়, তবে যুক্তরাষ্ট্রের ভিটো প্রয়োগে তা নাকচ হয়ে যায়। আবার অন্যদিকে সেখানে সাম্প্রতিক উত্তেজনার জন্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসকে দোষারোপ করে লেখা যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবও বাতিল হয়ে যায়। ওই খসড়া প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র একাই ভোট দিয়েছিল। বলিভিয়া, কুয়েত এবং রাশিয়া এর বিপক্ষে ভোট দেয় এবং পরিষদের অবশিষ্ট ১১টি সদস্য রাষ্ট্র ভোটদানে বিরত ছিল। ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেবার চেষ্টা আপাতত ব্যর্থ হল ক্রেতার অভাবে, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পুরোপুরি বিক্রি অবশ্য নয়, সরকার নিজের হাতে ২৪% মালিকানা রাখতে চায়, ক্রেতার হাতে বিক্রি করে দেবে ৭৬% মালিকানা। ৩১ মে পর্যন্ত কেউ কিনতে না চাওয়ায় এখন সন্দেহ হচ্ছে অদূর ভবিষ্যতে খরিদ্দার মিলবে কি। অবশ্য এয়ার ইন্ডিয়ার পুঞ্জীভূত লোকসানের অঙ্ক কম নয়, গত মার্চ পর্যন্ত ৪৮,৭৮১ কোটি টাকা। এই সংস্থার সূচনা করেছিল টাটা শিল্পগোষ্ঠী, পরে সরকার নিয়ে নেয়। ঠিক কত দাম হতে পারে এই বিমান সংস্থার, বিশেষজ্ঞ সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়াং এয়ার ইন্ডিয়ার সঠিক মূল্য নির্ধারণ করবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে হোয়াইট হাউসের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের পরিকল্পনা তৈরি করছেন। প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তার সূত্রে ওই প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন হান্সম্যান এই বৈঠকের দিন তারিখ ঠিক করতে সাহায্য করার জন্য ওয়াশিংটনে এসেছেন। কর্মকর্তাটি বলেন যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক করানোটা রাষ্ট্রদূত হান্সম্যানের একটি চলমান প্রকল্প, যে বিষয়টি নিয়ে তিনি কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছেন। স্পেনের বিরোধী দলীয় সমাজবাদী নেতা পেড্রো সানচেজকে আজ সে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়। তিনি প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের স্থলাভিষিক্ত হন, যিনি গতকাল সংসদে আস্থা ভোটে পরাস্ত হন। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ মাদ্রিদের কাছে জারজুয়েলা প্রাসাদে শপথ বাক্য পাঠ করেন। সানচেজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৮০ ভোট পেয়ে জয়ী হন।
ভয়েস অফ আমেরিকার আজকের এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হুসেন, ফেসবুক সম্প্রচার তত্ত্বাবধানে ছিলেন শাহাদাত হুসেন সবুজ এবং প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কার্টিস বাইনাম। শ্রোতাদের সকলকে, দর্শকদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামীকালের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.